পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা বর্ণবাদ নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা বলেছি, বর্ণবাদ বলতে সাধারণত একজন ব্যক্তির প্রতি জাতিগত কারণে বিদ্বেষ, বৈষম্য ও ঘৃণাকে বোঝায়। শুধু গায়ের রঙের মধ্যে তা সীমাবদ্ধ নয়, এক্ষেত্রে জাতীয়তা, ভাষা এবং ধর্ম ও মাঝহাবের মতো বিষয়গুলো বর্ণবাদী তৎপরতার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। যেমন ফ্রান্সে 50 লাখের বেশি মুসলমান থাকা সত্ত্বেও সেখানে মুসলমানেরা সবসময় ফরাসি বর্ণবাদীদের মাধ্যমে নির্যাতিত। 2019 সালের নভেম্বরে ফ্রান্সের জনমত জরিপ সংস্থা আইফোপ পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ফ্রান্সের 42% মুসলমান ইসলাম ধর্ম অনুসরণের কারণে জীবনে অন্তত একবার বৈষম্যের শিকার হয়েছেন। এছাড়া ফ্রান্সের 40% মুসলমান এবং 17% অমুসলিম 5 বছরের মধ্যে অন্তত একবার বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের সম্মুখীন হয়েছেন। আজকের আসরে আমরা আমেরিকায় বিদ্যমান বর্ণবাদ নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্তির 150 বছরেরও বেশি সময় পরও সেখানে বর্ণবাদী আচরণ বেড়েই চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে যে মারাত্মক গুলির ঘটনা ঘটছে তা চরমপন্থী জাতীয়তাবাদ এবং জাতিগত সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতারই প্রতিফলন। ডোনাল্ড ট্রাম্প 2017 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও সেখানে বর্ণবাদ ছিল, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে বর্ণবাদীরা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। উগ্র শ্বেতাঙ্গদের শিরায় যেন নতুন রক্ত প্রবেশ করতে শুরু করে। মার্কিন বংশোদ্ভূত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও প্রেস টিভির উপস্থাপক মার্জিয়া হাশিমি 2019 সালে আমেরিকায় যাওয়ার পর গ্রেপ্তার হন এবং 11 দিন মার্কিন কারাগারে ছিলেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তখন বলেছিলেন, সাংবাদিকতা এবং ধর্মবিশ্বাসের কারণেই তাকে আটক করা হয়েছিল। মার্জিয়া হাশিমির মতে, মার্কিন সরকার হয়রানির মাধ্যমে তাকে এক ধরনের হুমকি দিয়েছে।
মার্কিন বংশোদ্ভূত এই মুসলিম সাংবাদিকের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য চলচ্চিত্রের নাম হচ্ছে এ ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি। এই প্রামাণ্য চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে মার্কিন সমাজে বৈষম্য এবং অসমতা। এই ডকুমেন্টারিতে মার্কিন পুলিশ তথা রাষ্ট্র ব্যবস্থার পৃষ্ঠপোষকতায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য এবং অবিচারের একটা চিত্র তুলে ধরা হয়েছে। ডকুমেন্টারিটি শুরু হয়েছে মার্কিন হাইকোর্টে ড্রেড স্কট নামের এক কৃষ্ণাঙ্গ দাসের মুক্তির আবেদনের প্রসঙ্গ দিয়ে। এটি 1857 সালের ঘটনা। আদালতের প্রধান বিচারক সে সময় কৃষ্ণাঙ্গ ওই দাসের আবেদনের জবাবে বলেছিলেন, কৃষ্ণাঙ্গরা আদালতে মামলা করার অধিকার রাখে না, কারণ তারা নাগরিক বলেই বিবেচিত হয় না। শ্বেতাঙ্গ মালিকের মাধ্যমে সম্মানিত হওয়ারও অধিকার কোনো কৃষ্ণাঙ্গের নেই। প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাতা আমেরিকার ফার্গুসন শহরের পুলিশের হাতে 14 বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন সহ অসংখ্য কৃষ্ণাঙ্গ কিশোর কিশোরী এবং তরুণ তরুণী নিহতের ঘটনাকে সেদেশের এক তিক্ত বাস্তবতা বলে মনে করেন, যা আমেরিকা সৃষ্টির সময় থেকে শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। মার্কিন পুলিশ 2014 সালে ফার্গুসন শহরে মাইকেল ব্রাউনকে নির্মমভাবে হত্যা করে।
ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্রটিতে যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হল, আমেরিকায় কেবল গায়ের রঙের কারণে বিশাল সংখ্যক নাগরিক তাদের অধিকার থেকে এখনও বঞ্চিত হচ্ছেন। প্রতিবছর বহু কৃষ্ণাঙ্গ নাগরিককে বড় কোনো কারণ ছাড়াই হত্যা করা হয়। ব্রিটাই গিরুস নামের একজন সমাজকর্মী এ ড্রেড স্কট নেশন বা ড্রেড স্কট জাতি শীর্ষক এই প্রামাণ্য চলচ্চিত্রে অংশ নিয়ে বলেছেন, যখন রাস্তায় বের হই তখন দুই ধরনের মানুষের ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠায় থাকে। এর একদল হল দুর্বৃত্ত আর অপরটি হল পুলিশ। তিনি আরো বলেছেন, দুর্বৃত্ত বা অপরাধীদেরকে আমি নিজে মোকাবেলা করতে পারি, প্রতিরোধ গড়ে তুলতে পারি, কিন্তু পুলিশের মোকাবেলায় প্রতিরোধের চেষ্টা করলে জীবন দিতে হয়। এখানে এই সমাজে গভীর ঘৃণা বিরাজ করছে। কৃষ্ণাঙ্গ মানুষ এবং তাদের জীবনযাপনের প্রতি ব্যাপক ঘৃণা পোষণ করে একদল মানুষ।
মাইকেল ব্রাউনকে হত্যার দৃশ্য দেখে তার কি প্রতিক্রিয়া হয়েছিল এমন প্রশ্নের উত্তরে ব্রিটাই গ্রিরুস বলেছেন, এই দৃশ্য দেখে মনে হয়েছে আমাকেই হত্যা করা হয়েছে। আমি যেন রাস্তায় পড়ে আছি প্রায় 4.5 ঘন্টা ধরে। আমি নিজেকে মৃত অবস্থায় অনুভব করেছি। ইতিহাস পর্যালোচনা করলে আমেরিকায় বর্ণ বৈষম্যের অনেক ঘটনা, অনেক বর্ণনা পাওয়া যায়। প্রতিদিনের মার্কিন পত্রিকাগুলো পড়লেও দেখা যায় সেখানকার কোনো কোনো স্থানে কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যা করা হচ্ছে নিয়মিত। এটা যেন এখন এক নিত্য নৈমিত্তিক ঘটনা। মৃত্যুর সংখ্যা খুব বেশি না হলে অথবা কৃষ্ণাঙ্গরা প্রতিবাদ মুখর না হলে এসব ঘটনা অন্যান্য খবরের ভিড়ে হারিয়ে যায়। তা নিয়ে খুব একটা আলোচনা বা হই হুল্লোড় হয় না। যেমনটি আগেও বলেছি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রবণতা অনেক বেড়ে গিয়েছিল। ট্রাম্পের বর্ণবাদী নীতি ও বক্তব্য সমাজের নানা অংশে প্রভাব ফেলেছিল। এ কারণে ট্রাম্প আমেরিকার ইতিহাসে বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবেই পরিচিতি পেয়েছেন।
অবশ্য মার্কিন সরকার চোখ বন্ধ করে সবসময় একটি দাবি করে যাচ্ছে, আর তা হল আমেরিকায় সব ধরনের জাতি ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু নানা পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সেখানে প্রতিদিনের অসংখ্য সহিংস ঘটনার মূলে রয়েছে বর্ণবাদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত যেসব সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে 73% বর্ণবাদী শ্বেতাঙ্গদের মাধ্যমে ঘটেছে, এবং এসব হামলা হয়েছে অভিবাসী, অশ্বেতাঙ্গ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বর্ণবাদ এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে, যা ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। সমাজবিজ্ঞানী ম্যারি রায়ানের মতে, পাশ্চাত্যে বিশেষ করে আমেরিকায় বর্ণবাদী অপরাধ তদন্ত বিষয়ক ব্যবস্থা এরই মধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়া পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থায় এবং গণমাধ্যমে এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং উল্টোটাই ঘটছে। নানা উপায়ে সেখানে বর্ণবাদী আচরণের প্রতি সমর্থন দেওয়া হচ্ছে, আর এই প্রবণতাকে সমাজে মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর পরিসংখ্যানে বলা হয়েছে, আমেরিকার কারাগারগুলোতে আটক নাগরিকদের মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছে কৃষ্ণাঙ্গ। জনসংখ্যা অনুপাতে বন্দীর এই সংখ্যা অবিশ্বাস্য। জনসংখ্যার অনুপাতে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গ কারাবন্দীর সংখ্যা 6 গুণ। এছাড়া সমাজে নানাভাবে কৃষ্ণাঙ্গরা বঞ্চিত। নাগরিক অধিকার ও মানবাধিকারের কথা বলা হলেও সর্বত্রই ন্যূনতম অধিকার আদায়ের জন্য কৃষ্ণাঙ্গদেরকে অনেক বেশি বেগ পেতে হয়। বিচার বিভাগেও তাদের প্রতি বিদ্বেষী আচরণ করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।